পনেরোই ফেব্রুয়ারি 2019। তর্জুমান একা বিরার বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের। জুমার পরের মজলিসে আজিম উশান ইসলাহি বয়ান, বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা।
বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মার ব্যাধি ও প্রতিকার থেকে পড়তেছি। গীবত এবং কুধারণা, এই রোগও অত্যন্ত ব্যাপক আকার ধারণ করিতেছে। অধিকাংশ নেককার নামে পরিচিত লোকদের মাঝেও গীবতের মহামারী চালু হইয়া গিয়াছে। প্রত্যেকে অন্যের সমালোচনা এবং সাথী সঙ্গীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টায় লিপ্ত। এমনিভাবে কুধারণার ব্যাধিও ব্যাপক হইয়া যাইতেছে। সমস্ত ঝগড়ার ভিত্তি এবং মনের অস্থিরতা, অশান্তি ও পেরেশানির কারণও ব্যাপকভাবে গীবত এবং বদগুমানি বা কুধারণা। কেয়ামতের দিন প্রত্যেক কুধারণার উপর শরেই দলিল অর্থাৎ শরীয়ত গ্রাহ্য দলিল চাওয়া হইবে, এবং সুধারণার জন্য কোনো দলিল চাওয়া ছাড়াই উত্তম প্রতিদান দেওয়া হইবে। সুতরাং ইহা অত্যন্ত মূর্খতার বিষয় যে সুধারণা পোষণ করিয়া বিনা দলিলে ও বিনা চেষ্টায় মুফতের সওয়াব অর্জন না করিয়া বরং কুধারণা করত নিজেকে প্রমাণাদি পেশ ও জবাবদিহিতার সম্মুখীন করিতেছে। আল্লাহ তাআলা উভয় বিমারির কথা কোরআনে পাকে বর্ণনা করিয়াছেন এবং বান্দাদেরকে তা হইতে বাঁচার নির্দেশ দিয়াছেন। হাদিস শরীফেও গীবতকে জিনা হইতে অধিক কঠিন গুণা বলা হইয়াছে এবং কুধারণাকে সর্ববৃহৎ মিথ্যা কথা নামে অভিহিত করা হইয়াছে। পরম প্রিয় মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন যে এখন আমি বায়াত করার সময় গীবত, কুধারণা ও কুদৃষ্টি না করা এবং কোরআন শরীফের হরফসমূহ সহি শুদ্ধভাবে আদায়ের মশক করার ব্যাপারে অঙ্গীকার নিয়া থাকি এবং হাত দুই হইতে ছাপানো পর্চাও এ বিষয়ে প্রচার করিয়াছেন, যাহা এখানে হুবহু উদ্ধৃত করিতেছি। ইসলাহুল গীবা অর্থাৎ গীবতের ক্ষতিসমূহ এবং উহার চিকিৎসা। হযরত হারদুই রহমাতুল্লাহ আলাই বলেন, আজকাল গীবত অনেক ব্যাপক আকার ধারণ করিয়াছে, অথচ ইহা এমন নিকৃষ্ট অভ্যাস যে ইহার দ্বারা দিন ও দুনিয়া উভয়ই ধ্বংস ও অপমানিত হওয়ার প্রবল আশঙ্কা রহিয়াছে। এ কারণে কতিপয় দোস্ত আহবাবের আকাঙ্ক্ষা অনুযায়ী সংক্ষিপ্তাকারে ইহার কিছু ক্ষতি ও প্রতিকার বুজুর্গানে দিনের কিতাবাদি ও বাণীসমূহ হইতে সংকলন করিয়া প্রকাশ করা হইতেছে। বারবার এই কথাগুলির চিন্তা ও স্মরণ দ্বারা এবং সেই মোতাবেক আমল করার দ্বারা ইনশা আল্লাহ তাআলা উক্ত বিমারী দূরীভূত হইয়া যাইবে এবং তাহা হইতে হেফাজতে থাকিবে। নম্বর এক, গীবতের সুনিশ্চিত ক্ষতি এই যে ইহার ফলে বিভেদ সৃষ্টি হয়, আর বিভেদ বিচ্ছিন্নতার দ্বারা মামলা মোকদ্দমা, লড়াই, ঝগড়া ইত্যাদি সব কিছুই হয়। আর আপোষে মিল মহব্বতের মধ্যে যে সকল কল্যাণ ও উপকারিতা রহিয়াছে বিভেদ বিচ্ছেদের কারণে তাহা হইতে বঞ্চিত থাকে। নম্বর দুই, কাহারও গীবত করার সাথে সাথে অন্তরে এমন অন্ধকার পয়দা হয় যাহার ফলে অনেক কষ্ট হয়, যেন কেহ গলা টিপিয়া ধরিয়াছে। যার অন্তরে সামান্য পরিমাণও অনুভূতি আছে এ বিষয়টি তাহার অনুভব হয়। নম্বর তিন, গীবত করার দ্বারা দিন ও দুনিয়া উভয়েরই ক্ষতি হয়। দুনিয়ার ক্ষতি এই যে যাহার গীবত করিয়াছে সে যদি জানিতে পারে তবে গীবতকারীকে অপদস্থ করিয়া ছাড়িবে, আর যদি শক্তি সামর্থ্যে কুলায় তাহা হইলে অত্যন্ত কঠিনভাবে তাহাকে শায়েস্তা করিয়া ছাড়িবে। গীবতের দ্বারা দিনের ক্ষতি এই যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আর আল্লাহ তাআলাকে নারাজ করা মানে দোজখে যাওয়ার পথ সুগম করা। হাদিস শরীফে বর্ণিত আছে যে গীবত জিনা হইতেও অধিক ক্ষতির কারণ। নম্বর পাঁচ, আল্লাহ তাআলা গীবতকারীকে ক্ষমা করিবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করে, কেননা ইহা হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। নম্বর ছয়, গীবত করা যেন নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া। এমন কে আছে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে প্রস্তুত? সুতরাং যেভাবে ইহাকে নিকৃষ্ট ও অপছন্দনীয় মনে করা হয়, গীবতকেও তেমনি মনে করা চাই। নম্বর সাত, গীবতকারী ভীতু প্রকৃতির ও হীন মনোবলের হয়, এ কারণেই তো কাহারও অগোচরে তাহার বদনাম করে। নম্বর আট, গীবত করার দ্বারা চেহারার নূর ও ঔজ্জ্বল্য হ্রাস পায় এবং চেহারা ফ্যাকাশে হইয়া যায়, এমন ব্যক্তিকে লোকেরা তাচ্ছিল্যের নজরে দেখিতে থাকে। নম্বর নয়, গীবতের কারণে বড় ক্ষতি এই যে কিয়ামতের দিন গীবতকারীর নেকিগুলি যাহার গীবত করা হইয়াছে তাহাকে দিয়া দেওয়া হইবে, ইহাতেও যদি ক্ষতিপূরণ না হয় তাহা হইলে গীবতকৃত ব্যক্তির পাপগুলি গীবতকারীর গর্দানে চাপাইয়া দেওয়া হইবে, যাহার ফলে তাহাকে জাহান্নামে প্রবেশ করিতে হইবে। এমন ব্যক্তিকে হাদিস শরীফে দীনের অসহায় বলা হইয়াছে। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় ইহার ক্ষমা চাহিয়া নেওয়া জরুরি। নম্বর দশ, কার্যত গীবতের এলাজ করা চাই, আর তাহা এইভাবে যে যখন কেহ গীবত করে আর সেক্ষেত্রে তাহার বাধা দেওয়ার ক্ষমতা থাকে তবে বাধা দিবে, অন্যথায় নিজে তথা হইতে উঠিয়া যাওয়া জরুরি। তাহার মনক্ষুণ্ণতার পরোয়া করিবে না, কেননা অন্যের মন ভাঙ্গা হইতে বাঁচার চেয়ে নিজের দিনের ক্ষতি সাধন হইতে বাঁচা বেশি জরুরি। স্বাভাবিকভাবে যদি সেখান হইতে উঠিতে না পারো তবে কোনো বাহানা দিয়া উঠিয়া যাইবে, অথবা নিজে ইচ্ছাকৃত অন্য কোনো বৈধ আলোচনা শুরু করিয়া দিবে। নম্বর এগারো, গীবতের এক আশ্চর্যজনক আমলি চিকিৎসা এই যে যাহার গীবত করা হইল তাহাকে নিজের এই অপকর্মের কথা জানাইয়া দিবে, কিছুদিন নিয়মিত এইরূপ আমল করিলে ইনশাআল্লাহ এই রোগ একেবারে নির্মূল হইয়া যাইবে।
কিন্তু এটা করতে হলে আগে নিজের শায়খের সঙ্গে পরামর্শ করা চাই, এসা না হয় যে তারে বলতে গিয়ে আচ্ছা রকম কিল খেয়ে আসে। এদিকে আর গীবত করা হয়েছে, তারে গিয়ে বললো যে ভাই আমি তো আপনার গীবত করছিলাম, ভাই মাফ করে দিয়েন। এখনকার যে পরিস্থিতি, কথা তো ভালো, গীবত করলি কেন তুই খাড়া, এই ধর তো ওরে ধর, তখন কী হবে? হ্যাঁ না, এই জন্য হাদিস শরীফ এটাও আছে যে যখন কারো গীবত করা হয় তো কিছু আমল করে তাকে সবর সানি করে দেওয়া। হ্যাঁ না, নিজের জন্য মাপ চাওয়া, তার জন্য মাপ চাওয়া আল্লাহ পাকের নিকট। আল্লাহ আমাদের হিম্মত দেন গীবত ত্যাগের জন্য। বড় বেশি গান্দা এবং নোংরা কাজ গীবত করা। হ্যাঁ চলো,
গীবতের অর্থ এই যে কোনো মুসলমানের অবর্তমানে তাহার সম্পর্কে এমন কোনো কথা আলোচনা করা যাহা সে শুনিলে তাহার মনকষ্ট হইবে, যেমন কাহাকেও বেকুব বা নির্বোধ বলা, অথবা কাহারও জাত বংশে খুদ বাহির করা, অথবা কাহারও কোনো আচরণ, ঘরবাড়ি, জন্তু জানোয়ার, লেবাস পোশাক ইত্যাদি, মোট কথা যেই জিনিসের সাথেই তাহার কোনো সম্পর্ক রহিয়াছে সে সম্পর্কে এমন কোনো দোষ বলা যাহা শুনিলে ওই মুসলমানের কষ্ট হইবে, এবং এই দোষ চর্চা চাই মুখে প্রকাশের মাধ্যমে হোক, অথবা কোনো ইশারা ইঙ্গিত দ্বারা হোক, অথবা হাত কিংবা চোখের ইশারাই হোক, অথবা তাচ্ছিল্যস্বরূপ তাহার কোনো আচরণ নকল করা হোক, এই সবগুলি গীবতের অন্তর্ভুক্ত।
গাড়ি একটা কিনছে, আমি আমার ফ্রি দিলেও নিব না, তো এটা গীবত হলো। ওই মানুষ যার গাড়ি সে শুনলে কষ্ট পাবে না? বাড়ি একটা বানাইছে, বিল্ডিং একটা বানাইছে, দেখলে মনে হয় টং, ওর ঘোড়া কিনছে একটা এতগুলি টাকা দিয়া, এই গাদার চেয়েও আরো মানে দেখতে খারাপ দেখা যায়। মানে গীবতের অভ্যাস যাদের হয় এরা খুব কথা সাজায় গুজায়া বড় বেশি আকর্ষণীয় করে এগুলো বলার চেষ্টা করে, অনেকে মিথ্যাও বলে, খুব মিথ্যা বলে, দিন রাত মিথ্যা কথা বলতে থাকে। আমাদের দেশে এক লোক ছিল আমাদের এলাকায়, ওর নাম ছিল গোপি, যত সব কথা বানায় বুনে সুন্দর করে গুছা মানুষের কাছে বলতো, মানুষের খুব খুশি হইতো, কাকা চা খেয়ে যান, আরে ভাই তো চা তো খাইতেছ, এটা ওটা বুঝলে কিন্তু কি হবে কাল হাসুর ময়দানে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই পাক্কা ইরাদা করি কোনো কিবত করবো না ইনশাআল্লাহ। বাকি এমনি একজন আরেকজনের কাছে টাকা পয়সা পাও না, লেনদেন, হ্যাঁ না, ইত্যাদির বিষয়ে কোনো সালিসি মামলা মোকদ্দমার মজলিসে যা আলোচনা হয় না, দরকারি বিষয়ে যেটা বলতে বাধ্য, এটা গীবতের অন্তর্ভুক্ত না, সেটা তো সেটা বলতে হবে, ওটা না বললে তার সমাধান কেমনে হবে? কথা বোঝেন নাই? হ্যাঁ, এটাকে গীবত বলে না। এবং যে কোনো লোক যার দ্বারা গুমরাহি ছড়াইতেছে, গুমরাহি বদ্দিনই ছড়াইতেছে, তখন তার গুমরাহি আর বদ্দিনের বিষয়গুলোকে আলোচনা করা এটা গীবত না, এটাকে নাহিয়ানিল মুনকার বলে। হ্যাঁ, অন্যায় কাজ প্রতিহত করা, অন্যায় কাজ অন্যায় রাস্তা প্রতিহত করা। মানুষের আন্দাজই বলে দেখো ওখানে গীবত হইতেছে, আর গীবত চিনমিয়া তুমি, এতটুকু এতটুকু আকল নাই, বিবেক নাই, বুঝ নাই, গীবত কাকে বলে? এক লোক গোমরা আবুল আহাবের জিন্দগি, তা মুসলমানদেরকে তার ব্যাপারে সতর্ক করে দেওয়া, এটা গীবত না, এটা ইসলামের ফরজ কাজ, ফরজ আমল। হ্যাঁ, যেমন কাদিয়ানি সম্প্রদায় আছে, যে এরা নামে নামধারী মুসলমানের নাম প্রচার করে, ইসলামের নাম প্রচার করে, নামাজও পড়ে, মসজিদও বানায়, কিন্তু বিলকুল কাফের। কি কথা বুঝেন না? এগুলো বলা এবং মুসলমানদেরকে বোঝানোর তো ফরজ, এটা গীবতের অন্তর্ভুক্ত না, এটা ফরজের অন্তর্ভুক্ত। কি কথা বুঝেন না? হ্যাঁ, চলো ভাই। আব্দুল হামিদ, আগে তো তুমি অনেক পাহাড়ের মতো উঁচু হয়ে বসতা, এখন ছোট হয়ে কেন বসো? পাহাড়ের মতো উঁচু হও। তখন তো যৌবন ছিল, ভরা যৌবন ছিল, বসতে তো একদম উঁচু হয়ে যেত, বার্ধক্য এসে গেছে, বার্ধক্য দ্বারে নিচু বানায় দিছে, শোয়ায় দিতেছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ওয়ালা কারাচি রহমতুল্লাহ আলাইহির মালফুজাতের কিতাব মারিফ রব্বানি থেকে পড়ে শোনানো হচ্ছে। ইরশাদ ফরমায়া কে জব হামারি কার জরা ওর আগে বড়ি তো হযরত নে ফরমায়া কে জলদি এয়ার কন্ডিশন চলা চলা চালু করো, সখত গরমি ওর লু চল রহি হ্যায়। হজরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই একবার হজরত শাহ হাবদি রহমতুল্লাহ আলাই এর সঙ্গে একই গাড়িতে কোথাও যাচ্ছিলেন। তো হজরত শাহ হাবদি রহমতুল্লাহ আলাই বললেন যে গাড়ির এয়ার কন্ডিশন চালু করে দাও, অনেক বেশি গরম লাগতেছে। হজরত নে খলিফা ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক সাহাব কা কার চালা সাহাব কার চালা রহে থে, উনহোনে চালু কর দিয়া লেকিন কার ঠান্ডি নহি হুই। হজরতের খলিফা ইঞ্জিনিয়ার আনোয়ারুল হক সাহেব উনি গাড়ি চালাইতেছিলেন, উনি এসি এয়ার কন্ডিশন চালিয়ে দিলেন, কিন্তু গাড়ি ঠান্ডা হলো না। তো হজরত নে ফরমায়া কি ক্যা বাত হ্যায় কি কার ঠান্ডি নহি হুই। হজরত বললেন যে ভাই কি ব্যাপার, গাড়ি ঠান্ডা হচ্ছে না কেন? তো আনোয়ারুল হক সাহেব নে কাহা কি হজরত কিসি তরফ কা শীশা খুলা হুয়া হ্যায়। উনি বললেন যে হজরত কোনো দিকের গ্লাস খোলা আছে, মাইনে দেখা তো মেরি তরফ হি কা শীশা দু আঙ্গুল খোলা হুয়া থা। হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন আমি দেখলাম আমার পাশেই যেই গ্লাসটা সেই গ্লাসের দুই আঙ্গুল পরিমাণ গ্লাস খোলা, মাইনে উসকো বন্ধ কর দিয়া তো পুরি কার ঠান্ডি হো গেই। আমি সেই গ্লাস বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গেই পুরা গাড়ি ঠান্ডা হয়ে গেল। আব মাওলানা আবাউল হক সাহেব রহমতুল্লাহ আলী নে ফরমায়া কি জো লোক জিক্রুল্লাহ কা এয়ার কন্ডিশন তো চলা রহে হ্যায় মগর কভি আপনি আঁখো কা শীশা খোল দেতে হ্যায়, কান কা শীশা খোল দেতে হ্যায়, কভি জুবান কা শীশা খোল দেতে হ্যায়, উনকে দিল মে আল্লাহ কে নূর কি ঠান্ডক কা সহি ইদরাক নেই হো সকতা। তখন হজরত শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাই বললেন ঠিক তদ্রুপ যে সমস্ত লোকেরা আল্লাহ পাকের জিকিরের এয়ার কন্ডিশন তো চালায় কিন্তু কখনো চোখের গ্লাস খুলে রাখে, কখনো কানের গ্লাস খুলে রাখে, কখনো মুখের গ্লাস খুলে রাখে, তাদের দিলে আল্লাহ পাকের নূরের পূর্ণ শীতলতা অনুভব হয় না। কার মে চার শীশে হতে হ্যায় और इंसान के पास पांच शीशे हैं। हजरत बोलें जे गाड़ी तो चारटा ग्लास थाके किन्तु मानुषेर पाँचटा ग्लास यानी हवास से खमसा पंच इंद्रियो कुवते बासरा देखने की कुवत कुवते जायका चखने की कुवत कुवते सामिया सुनने की कुवत कुवते शाम्मा सोंघने की कुवत और कुवते लामसा छोने की कुवत। इन पांचों हवास पर तकवा का शीशा चढ़ा दो, एक गुनाह भी आदतन सरजद न होने दो, फिर अल्लाह के जिक्र का नफा कामिल होगा। तो हजरत बोलें जे पंच इंद्रियो एक हलो दृष्टिशक्ति और एक हलो आस्वादन शक्ति और एक हलो श्रवण शक्ति, चार नम्बर आघ्राण शक्ति, पाँच नम्बर स्पर्श शक्ति। पंच इंद्रियर ऊपर तुम तकवार ग्लास लागिए दाओ, एक गुणारों जाते को अभ्यास ना थे ताहले अल्लाह पाकेर जिकिर पूर्ण फायदा होगे। फिर दिल में ठंडक आएगी और कामिल सुकून और कामिल इत्मीनान हासिल होगा। एरपर हृदय शीतलता आसबे एवं हृदय पूर्ण प्रशांति पाबे।
देखो भाई कैसा गुरुत्वपूर्ण गुरुत्वपूर्ण कथा। কিছুক্ষণ আগে মহিউদ্দিনের মাওলানা সাহাবরুল হোসেন রহমানের নসিহত শোনা গেল না, এখন এখানে যুক্ত নসিহত হযরত মাওলানা সাহাবরুল হোসেন রহমাতুল্লাহের নসিহত এবং আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহের নসিহত, দুইজনের নসিহত যৌথভাবে শুনলেন। কেসা আজিব মাওলানা মাশাআল্লাহ, ওয়াহ ওয়াহ ওয়াহ। এই কথা শুনলেই বোঝা যায় এই মানুষরা কেমন মানুষ ছিলেন, উম্মতের প্রতি কত দরদ ছিল, কত মায়া মহব্বত ছিল, কি মানুষের প্রতি কল্যাণকামিতা ছিল, মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য কি বেচাইনি এবং বেকুলতা ছিল। এইরকম মানুষরা নায়েবে রসুল হন, হ্যাঁ, যারা মারামারি খুনাখুনিতে ব্যস্ত এবং মানুষের বদনামি করার কাজে ব্যস্ত, হ্যাঁ না, তবে কিসের দিনের খেদমত করবো আমরা ভাই, দিনের কাজ করার জন্য তো সেরকম উন্নত আখলাক দরকার। দেখো এই সকল মানুষের মধ্যে মানুষের প্রতি দরদ কি পরিমাণ, মানুষ যাতে গুনাহ থেকে বাঁচে, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দেওয়া এটাও দিনের দাওয়াত এবং দিনের বড় দাওয়াত। ফরজের দাওয়াত এটা হলো দিনের বড় দাওয়াত, একটা হলো নফলের দাওয়াত মানে মুস্তাহাবের দাওয়াত, সেটাও দাওয়াত, ফরজের দাওয়াত সেটা বড় দাওয়াত। কি কথা বুঝুন নেই, ইসলামের হাজার হাজার ফরজ আমল আছে, যে কোনো ফরজের দাওয়াত সেটা বহুত বড় দাওয়াত। লোকদেরকে গুনাহ থেকে বাঁচতে বলো সেটাও দিনের দাওয়াত, নামাজ পড়তে বলো সেটাও দিনের দাওয়াত, যারা হজ ফরজ হজ করে না তাদেরকে হজ করতে বলো সেটাও দিনের দাওয়াত, জাকাত ফরজ জাকাত দেয় না সেটাও দিনের দাওয়াত, জাকাত দেয় না কতগুলো লুঙ্গি কিনে আর শাড়ি কিনে বলে যে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি, এভাবে অনেকে করে, এটা কোনো নিষেধ না, দোষণীয় না, কিন্তু জাকাত আর লুঙ্গি কয়েকখান দিয়া পরে আর মূল জাকাত দিল না, অল্প কিছু দিয়া জাকাত দিয়ে দিছে, অথচ কোটি কোটি টাকা জাকাত ফরজ হয়েছে সেটা দেয় না। তো এটার তো এই যে এর কারণে যে পরিণতি, সে অশুভ পরিণতি আসে শেষে, আল্লাহ আমাদের হেফাজত করে। এবং জাকাত যাদের উপর ফরজ পাই পাই হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। এই টাকা পয়সা এগুলো কি পেট ফাইরা এটা পেটের ভিতরে ভরে আমরা কবরস্থানে যাবো, হ্যাঁ, এই তো এগুলো নিয়ে যাওয়া যাবে না, এগুলো সব এখানে থেকে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মালুকে মা কদ্দামতা, তোমার মালটা যা আখিরাতের কাজে তুমি জমা করছো পাঠাইয়া দিছো আগে আগে, মালুকা মা কদ্দামতা, তোমার মালটা যা ওইদিকে পাঠাইয়া দিছো, মাল ওয়ারিসিকা মা আখরতা, আর যেগুলি রেখে গেছো ওগুলি পরের সম্পদ তোমার নাই, বলি মাল ওয়ারিসিকা, তোমার পরবর্তীরা এগুলি খাবে ভোগ করবে, ফের কি করবে তো কি জানে। তো যার যার মাল দ্বারা আখেরাত কামাই করার হায়াত থাকতেই সময়, কিন্তু মানুষের মনে আজব ধরনের যে পয়সা দিতে চায় দিতে হলে আর পারে না, কি কথা বুঝেন নাই, যে ফকিরের 20 টাকা দেবে তাও মুশকিল লাগে, যে 20 টাকা কিভাবে দিই, দেখি 2 টাকা পাওয়া যায় কিনা। আমাদের তো অর্থমন্ত্রী একজন বলছিলেন যে 2 টাকা এটা বাদ দিয়ে দেওয়ার জন্য, যে আমাদের দেশে এখন আর এটার দরকার নেই। কিন্তু অনেক লোকেরা সমালোচনা করছে, আর বাস্তব ঘটনা হলো এই যে সেদিন এক দোস্ত আমাকে বললো যে আমার পকেটে 3 টাকা কয়েন ছিল, কয়েন বলো যে এগুলো পকেটে রাখতে ঝামেলা, পরে মনে করলাম ফকিরকে দিয়ে দিই। এক বুড়া ফকির যাইতেছিল, পরে দিলাম যে এটা নেন, কী করবো এগুলি দিয়ে, আমি নিয়ে যান এগুলো নিয়ে যান। আর কয়েন 3 টাকা এক সোজা ফেরত দিয়ে দিছে। পরে আমি খোঁজ নিলাম যে ব্যাপার কি, বলে ফকির এখন 10 টাকার নিচে নেয় না, বলে 5 টাকা, বলে 5 টাকাও অনেক ফকির ফেরত দেয় ইদানিং। আরে ভাই আল্লাহ, শুনতেছ প্রিয় বন্ধুরা, ওয়া সুবহান আল্লাহ, হ্যাঁ 5 টাকাও ফেরত দিয়ে দেয়, 10 টাকা হলে তাহলে নেয়, হ্যাঁ 20 টাকা হলে তাহলে দোয়া দেয়, খুব মন ভরে প্রাণ ভরে দোয়া দিয়ে দেয়। কিন্তু টাকা পকেট থেকে বের করতে কষ্ট হয়ে যায়, তাই না? টাকা যারা ইনকাম করে, পয়সাওয়ালা লোক, তারা মানে সে একজনের কাছে 5,000 পাবে, অত সে হাজার হাজার কোটি টাকার মালিক, 5,000 পাওয়ার পরে চেহারা উজ্জ্বল হয়ে যায়, আয়নাতে দেখলে সে নিজেকে নতুনভাবে নতুন মানুষ মনে করবে, এত খুশি হয় টাকা যারা পায় তারা, হ্যাঁ না? এক হাজি সাহেব ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে, তো দোকানে ফোন করতেন, আমি মাঝে মাঝে দেখতাম যে আলাপ করতেছেন ফোনে দোকানে, তো বলে যে কি বনিটিনি হলো নাকি, ওনার গ্রামের ভাষা মনে হয়, বনিটিনি মানে আজকে কিছু বেচা কিনা, কিছু বিসমিল্লা হয়েছে কিনা। পরে বল হ্যাঁ একটা কী জানি বিক্রি হয়েছে, কত থাকবে, 1,500, বল হ্যাঁ থাকবে। ওই লোক বলতেছে যে একটাই বিক্রি হয়েছে ফার্নিচার, তো বললো যে 1,500 থাকবে, তো খুব খুশি, এই বললো যে আচ্ছা তাহলে অমুক অমুক জিনিস আনিস, ইনকাম হলে তো খুব ফায়দা, কি কথা বুঝেন নাই? কিন্তু আখেরাতের পথে ব্যয় করতে খুব কষ্ট লাগে, তারপরও খরচ করা চাই, কষ্ট লাগলেও খরচ করা চাই। আমার এক আত্মীয় ছিলেন, ব্লাড কানেক্টেড আত্মীয়, তো বুড়া মানুষ, বয়স হয়েছে, হাজি সাহেব মানুষ, তা আমাকে নিয়ে ওনার বাসার সামনে গ্রাম দেশে ওনার বাসায় যে বৈঠক ঘরের এদিক বসে আছেন, এক ফকির এসে আওয়াজ দিছে, আর খুব ধমক, মহিলা ফকির, হ্যাঁ একদিন নিষেধ করছি যে আমার কাছে কোনোদিন চাবি না, কোনোদিন আমার কাছে ভিক্ষা চাবি না, আমার কষ্ট হয়, আমি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে পয়সা ইনকাম করছি, জায়গা জমি করছি, আমার কাছে চাইলে আমার কষ্ট হয়, মানা করছে আমার কাছে চাবি না, চাবি চা নিবি না কেন, তো ওই দিক দিয়ে যা, রান্নাঘরের পাশ দিয়ে আমার বৌদের কাছ থেকে নে, আমি যেন না দেখি। ওয়া ভাই মহিলা ফকিররা বেশি আসতো এলাকায়, আজীব মামলা। তো এরকম যে ভাই দেও, কষ্ট কলেশ করে যেভাবে হোক রান্নাঘরের পিছন দিয়ে দাও আর যেদিক দিয়ে দাও দেও, সব তো নিয়ে যাওয়া যাবে না আখেরাতে, হ্যাঁ সব তো নিয়ে যাওয়া যাবে না, কিছু দাও কিছু এখানে খাও, তো কিছু খাও কিন্তু কিছু তো পাঠাও ওইদিকে ভাই, সবই এখানে রাখার জন্য ব্যবস্থা করলে কেমনে হবে, হ্যাঁ যে 1 কোটি টাকা ওখান থেকে 1 লাখ টাকা দেওয়া কি মুশকিল, কিন্তু 1 লাখ টাকা বেরই করতে পারে না, যান বাইর হয়ে যায়, মনে হয় ধরছে আমার মালাকুল মৌতে, যখন পকেট থেকে টাকা বের করে মনে হয় যে ধরছে আমার মালাকুল মৌতে, আর না হলে যে জমে ধরছে আমার আমার শেষ। তো এইরকম করে তো আখেরাত কেমনে কামাই করা যাবে না, যতই নফস ঝামেলা করে কিন্তু সেটার পরোয়া না করা, আখেরাতের কাজ করতে থাকা করতে থাকা করতে থাকা, মন তো চায় শুয়ে থাকি, না শীতের মধ্যে কে উঠে, অথবা আরও ঘুমায় আরও ঘুমায়, তো না উঠলে তো নামাজ হবে কেমনে, ঘুম থেকে না জাগলে নামাজ কিভাবে হবে, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, তাকওয়ার জিন্দগি, সুন্নতের জিন্দগি, নূরের জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন, আমাদের সকল ঘরওয়ালাদের সকলের ঘরওয়ালাদেরকে দান করেন, সন্তানাদিকে সকল আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন, আমাদের হাজি সামিউল্লাহ সাহেবের শ্বশুরের ইন্তেকাল হয়ে গেছে, খবর আসছে। আল্লাহ তাআলা ওনাকে মাগফিরাতে কামিল নসিব করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। বিভিন্ন সাথীরা দোয়া চাইছেন, সকলের নিয়ে এক উদ্দেশ্য, আল্লাহ পাক পুরা করেন, সব মুশকিল আসান করেন। মুক্তাসার দোয়া করে দিন না। কুয়েত প্রবাসী কে ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করেন, সব গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, নূরওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আপনার মহব্বত দান করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত আমাদেরকে নসিব করেন, গায়রুল্লাহ থেকে আমাদের হেফাজত করেন, আয় আল্লাহ আপনার সন্তুষ্টিওয়ালা জিন্দেগি দান করেন, রহমতের সায় আমাদেরকে দান করেন, দুজাহানে আপনার রহমতের সায় আমাদের জন্য মঞ্জুর করেন, আপনার বানায় জিন্দা রাখেন, দুনিয়ার থেকে উঠাবেন তো আপনার বানায় আপনার রহমতের কোলে তুলে নিয়ে। আয় আল্লাহ বিভিন্ন ভাইরা দোয়া চাইছেন, সকলের নিয়ে এক উদ্দেশ্য পুরা করেন, সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন। আয় আল্লাহ সব পেরেশানি থেকে নাজাত দিয়ে দেন, ঋণগ্রস্ত মানুষের ইদানে তার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যার যেখানে যে সংকট সমস্যা আপনি সমাধান করে দেন। কিছু বন্ধু বান্ধব আছেন যারা অন্যের কাছে অনেক টাকা পয়সা পাবেন কিন্তু সে তারা দিতেছেন, আয় আল্লাহ এদের টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ আপনি আসান করে দেন, আয় আল্লাহ আপনি আসান করে দেন, যে যিনি দেনেওয়ালা তাকে দেওয়ার মতো তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ মেহরবান মালিক, দেশি বিদেশি সব সব সাথী দোস্ত মুহিবিনের সব জরুরত আপনি পুরা করেন, সকলের দোয়া দরখাস্ত আপনি কবুল করেন। আমের মিয়া ওখান থেকে দোয়া চাইছে, আয় আল্লাহ তার সব নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আজ এই সামিউল্লাহ সাহেবের শ্বশুরের ইন্তেকাল হয়ে গেছে, আয় আল্লাহ মাগফিরাতে কামিল নসিব করেন, জান্নাতে বড় মাকাম দান করেন। আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন, আখেরাতের পুঁজি বাড়ানোর জন্য আমাদের তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বায়াত করে নিলাম চার তরিকাতে, বায়াত উসমানি। ঠিক আছে, জলদি করো ভাই, যারা বায়াত হবে এখানে বসে যাও, যারা বায়াত হবে না তো তারা তো ঠিক আছে। এটাকে লম্বা করো ভাই, দুইটা একসঙ্গে ধরছে কি জন্য, একটা ধরে লম্বা করো ভাই, যারা বায়াত হবেন এটা এরিমাল ধরেন, এটাকে এদিক করেন, এটাকে এদিক করেন। ঠিক আছে, আপনি কি কুয়েত? বাড়ি কোথায়? কুমিল্লা? কোথায়? মুরাদনগর। গেছিলাম কয়েকবার, গেছিলাম অনেক বছর হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فليعذر أحدكم خليل بولنا الله আমি তওবা করতেছি কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে তমাম ছোট বড় গুনাহ থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে কুসম্পর্ক থেকে হিংসা থেকে গীবত জুলুম থেকে আল্লাহ আমি ওয়াদা করতেছি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব জিন্দেগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব আয় আল্লাহ আমি বায়াত হইতেছি চার তরিকাতে সিলসিলায় চিস্তিয়া আদরিয়া নকশবন্দিয়া সোহরবর্দিয়াতে আয় আল্লাহ চার সিলসিলার তমাম আউলিয়া কেরাম ও বুজুর্গান দীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে আপনার ওলিদের সঙ্গে থাকা নসিব করে দিয়েন বস ঠিক আছে একটু যারা আজকে নতুন বায়াত হলেন তারা এখানে একটু বসেন মাওলানা রফিক সাহেব আপনাদেরকে কিতাব দিবেন একটা একটা করে আর একটা কাগজ দিবেন এই কাগজের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখবেন আর কিতাব দিয়ে দাও ওই কিতাবের মধ্যে লেখা আছে যে আপনারা কী কী আমল করবেন কী জিকির করবেন কী আমল করবেন সংক্ষেপে লেখা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন